ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपकदामयः ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणं रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदा सहवनललिता श्रीविशाखान्वितश्च। हे कृष्ण करुणा सिंह दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिभ्ये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत राधा शिवाशरी गौर भक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे। आजानुलम्बित भुजौ कनकावनातौ সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর বিজয়বর যুগধর বন্দে জগৎপ্রিয়কর জালম্বিত বাহু বলে কনকপুতলি অরুণয়ম্বর শোভিত করে মর উপমাতে
শুধু দয়া
Hare Krishna, Hare Krishna. Krishna Hare 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 Rama Hare Rama 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 Jai Jai Prabhupada, Prabhupada.
Gaur Premanande Hari Hari Gaur Namo Om Vishnu Padaya Krishna Prishthaya Bhutale Shrimati Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Dashatadi Hare Krishna. এই শ্লোকটি আজানুলম্বিত ভুজৌ, এটি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এই শ্লোকটির মাধ্যমে তিনি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করছেন। আজানুলম্বিত ভুজ, তাদের ভুজ হাত দুটি জানু পর্যন্ত লম্বিত, এটি মহাপুরুষের একটি লক্ষণ। শাস্ত্রে মহাপুরুষদের লক্ষণ রয়েছে, তার মধ্যে একটি লক্ষণ এই, তাদের হাত জানু পর্যন্ত লম্বা থাকে। কনকাব দাঁত, তাদের অঙ্গকান্তি সোনার মতো স্বর্ণাভ গৌর। কনকাব দাঁত, তারা দুজন হচ্ছেন সংকীর্তন যজ্ঞের পিতা, পিতর দ্বিবচন। দুজনকে কে? চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতান। কৃষ্ণ বলরাম, ব্রজের কৃষ্ণ বলরাম এসেছেন গৌর নিতাই দিকে। তারা এসে এই কলিযুগের যুবধর্ম সংকীর্তন যজ্ঞের সূচনা করেছে। তাই তাদের বলা হচ্ছে পিতর, পিতার মাধ্যমে যেমন পুত্রের জন্ম হয়, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে এই সংকীর্তন যজ্ঞের সূচনা হল। পিতর কমলায় ও তাক্ষ, তাদের চোখ দুটি পদ্মফুলের মতো আয়ত। বিশ্বম্ভর, এই দুটো সবই দ্বিবচনে হচ্ছে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনকেই ইঙ্গিত করা হচ্ছে বা দুজনকেই সম্বন্ধে বলা হচ্ছে। বিশ্বম্ভর, তারা সারা বিশ্বের পালন কর্তা, জগতের পালন কর্তা, ভপরমেশ্বর ভগবান। দ্বিজ বর, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবারেই জন্মগ্রহণ করে অবতীর্ণ হয়েছে। অন্যান্য অবতারে ভগবান সাধারণত ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে, ভগবান বিভিন্ন ভাবে আসেন, তিনি পশু কুলেও আসেন, মৎস্য কুলেও এসেছেন, সরীসৃপ কুলেও এসেছেন, কিন্তু এই ইয়েতে এই অবতারে তিনি, তারা দুজন ব্রাহ্মণ। দ্বিজ বড়, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, এবং তারা যুগধর্ম পালক, এটি যুগ ধর্ম, কলিযুগের ধর্ম, হরি নাম সংকীর্তন তার পালক যুগ ধর্ম। বন্দে জগৎ প্রিয় করু করুণা অবতার, তারা সমস্ত জগতের প্রিয় সাধনকারী করুণার অবতার। বৃন্দাবন দাস ঠাকুরই এই শ্লোকের অনেকটা বাংলা অনুবাদ করে এই গানটি রচনা করেছেন। জানু লম্বিত বাহু যুগ কনক পুতলি দেহা, অরুণয় অম্বর শোভিত কলে বড় উপমা দে অবকা, হাস্য বিমল বয়ান কমল পীন হৃদয় সাজে, উন্নত গিম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে। কি সুন্দর বর্ণনা! বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, কৃষ্ণলীলায় ব্যাসদেব শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করে গেছেন, কৃষ্ণের তত্ত্ব বর্ণনা করে গেছেন শ্রীমৎ ভাগবতের মাধ্যমে। ভগবান সম্বন্ধে যে রচনা, ভগবান সম্বন্ধে যে বর্ণনা, ভগবানের লীলার যে বর্ণনা, তা হচ্ছে শ্রীমৎ ভাগবত। আর সেই ব্যাসদেবী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এসেছেন বৃন্দাবন দাস ঠাকুর, এসে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিশ্লেষণ করে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর প্রমুখ মহান ভক্তদের মাধ্যমে আজ আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানতে পেরেছি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরহরি চক্রবর্তী ঠাকুর, লোচন দাস ঠাকুর, এরা মহাপ্রভুর লীলা সমস্ত বর্ণনা করে গেছেন। তারই ভিত্তিতে আমরা আজকে এই আলোচনা করব। আমাদের এই যে সেমিনার বা এই যে আলোচনা চক্র, এই আলোচনা চক্রের শিরোনাম হচ্ছে অবতার সার গোড়া অবতার। গোড়াকে, গোড়া হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যেহেতু তার অঙ্গ গৌর, তাই তিনি গৌরাঙ্গ, গৌরাঙ্গ সুন্দর সংক্ষেপে তাকে বা তাকে ভালোবেসে তখন তাকে ডাকত গোড়া, গোড়াচাঁদ, গৌরচন্দ্র ইত্যাদি নামে। অবতারের সার, সমস্ত অবতারের সার হচ্ছেন এই গোড়া অবতার। তার মানেটা কি? প্রথম কথা হচ্ছে অবতারকে, অবতার বলতে কি বোঝানো, অবতার কাকে বলা হয়? যিনি অবতরণ করেন তিনি অবতার, অবতরণ করেন, অবতরণ মানে ওপর থেকে নিচে নেমে আসে। ভগবান কোথায় আছেন? ভগবান আছেন শ্রী বৃন্দাবন ধাম গোলোকে। গোলোকের পরিচয়টা কিরকম? গোলোকের, গোলোকের ভৌগোলিক বর্ণনাটা কিরকম? এই জড়জগতের ঊর্ধ্বে, এই জড়জগৎ আমরা যেখানে আছি সেগুলি হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডগুলি কারণ সমুদ্রে ভাসছে। এই ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে আমরা যদি বেরোই তাহলে আমরা যা দেখব, কারণ সমুদ্র, কারণ একটা বস্তু। আমরা যে বলি না এই কারণে এটা হয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় বিকজ, কজ, কজ মানে কারণ। হ্যাঁ, কারণ একটা বস্তু এবং সেই বস্তুর একটা সমুদ্র রয়েছে, সেই সমুদ্রে ভাসছে অসংখ্য ব্রহ্মাণ্ড। তার হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে যেখানে আমরা আছি, সেই ব্রহ্মাণ্ডের আবার 14টা ভুবন আছে ব্রহ্মাণ্ড, সাতটা ওপরের, সাতটা নিচের, আর মাঝখানে যে সেটি হচ্ছে ভুল লোক। আমরা আছি ভুল লোক, ভুল লোকের ঊর্ধ্বে রয়েছে ভূবর লোক, তারপরে স্বর্গলোক, তারপরে মহর লোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই সত্যলোকেরও ঊর্ধ্বে আছে ব্রহ্মাণ্ডের আবরণ, সাতটি আবরণ সূক্ষ্মরূপে। এই যে যেখানে ভূমি, ভূমি একটা বস্তু, যে শক্ত বস্তু সেটা ভূমি, ভূমি সূক্ষ্ম অবস্থাতে সেখানে রয়েছে। তারপরে জল, তারপরে আগুন, তারপরে বায়ু, তারপরে আকাশ, তারপরে আছে মন, তারপরে আছে অহংকার। এটি সূক্ষ্মরূপে সাতটি আবরণ ব্রহ্মাণ্ড। সেই আবরণ ভেদ করার পরে আসছে আমরা কারণ কারণ সমূহ, সেটাকে সংক্ষেপে অনেক সময় বলা হচ্ছে বিরজা। বিরজা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে আসছে বিরজা। সেই বিরজার পরে আসছে ব্রহ্মজ্যোতি, একটা আলোক, চিন্ময় আলোক ব্রহ্মজ্যোতি। এই সেই ব্রহ্মজ্যোতিতে অসংখ্য দিব্য ধাম রয়েছে, সেগুলি হচ্ছে বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠের উপরিভাগে আছে অযোধ্যা, তারও ওপরে দ্বারকা, তারও ওপরে মথুরা মণ্ডল। সেই মথুরা মণ্ডলে হচ্ছে গোলোক, সেই গোলোকে দুটি প্রকোষ্ঠ, সেই গোলোকে হচ্ছে বৃন্দাবন, সেই বৃন্দাবনে স্বয়ং ভগবান বিরাজ করে। বৈকুণ্ঠে রয়েছে ভগবানের অংশ, ভগবানের স্ব অংশ, ভগবানের ভগবানের বিস্তার কিভাবে হচ্ছে, স্বয়ং ভগবান আছেন বৃন্দাবনে। তার প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তিনি সেখানে ব্রজেন্দ্র, ব্রজে ব্রজেন্দ্র তনয়, ব্রজ ঈশ তনয়, ব্রজ অর্থাৎ ব্রজের যে মহারাজ নন্দ মহারাজ তার পুত্র। স্তধাম বৃন্দাবন, তার ধাম হচ্ছে বৃন্দাবন, সেটি হচ্ছে স্বয়ং ভগবানের পরিচয়। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিন, ব্রহ্মার একদিনের স্থিতি কতদিন, কত দীর্ঘ, সহস্র যুগ পর্যন্ত, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, 1000 চতুর্যুগ। চতুর্যুগের স্থিতিটা কি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগ একত্রে একটা দিব্য যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যদি একসঙ্গে করা হয় তাহলে তাদের স্থিতি হচ্ছে 482,32,000 বছর, 82,00,000, 4,32,000 ইয়ার্স। আর তার সেটাকে 1000 গুণে 4.32 মিলিয়ন ইয়ার্স, 4.32 মিলিয়ন মানে 42,32,000 বছর। সেটাকে যদি 1000 গুণে গুণ করা যায় তাহলে কত হচ্ছে, ইংরেজিতে গণনা হচ্ছে 4.32 বিলিয়ন ইয়ার, বিলিয়ন। তো এই যে স্থিতি, এই স্থিতি হচ্ছে ব্রহ্মার একদিন। সেই ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন, সেটাও আবার কখন আসেন, ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব হয়। এক একজন মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। 71 চতুর্যুগ মানে 71 চতুর্যুগকে 14 দিয়ে গুণ, 71 চতুর্যুগকে 14 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 994। তো এই যে 994, 1000 চতুর্যুগে 994 চতুর্যুগ হচ্ছে। 1000 চতুর্যুগ তার মানে ওই প্রায় 14 জন চতুর্যুগ, তার মধ্যে যে মনুর আগমন এবং বহির্গমনের মধ্যে যে স্থানটি, সেই স্থানটি হচ্ছে একটা গ্যাপ থাকছে, সেটা হচ্ছে আর বাকি 6টা চতুর্যুগ। যাই হোক, সোজা কথায় 71 চতুর্যুগ হচ্ছে ব্রহ্ম এক মনুর স্থিতিষ্কাল বা রাজত্বকাল, সেগুলিকে বলা হয় মন্বন্তর। এরকম চৌদ্দ জন মনু আছে, তার মধ্যে সপ্তম মনু হচ্ছেন বৈবস্বত মনু। আর সেই বৈবস্বত মনুর 71 চতুর্যুগের মধ্যে যে 28 নম্বর চতুর্যুগটি, সেই চতুর্যুগের তারপরে ভগবান একবার আসে। তা আমরা কোন চতুর্যুগে রয়েছি? আমরা সেই বৈবস্বত চতুর্যুগে রয়েছি। এটা কত নম্বর চতুর্যুগ? বৈবস্বত মন্বন্তরে রয়েছে। এটা কত নম্বর চতুর্যুগ? হ্যাঁ, এটা সেই 28 নম্বর চতুর্যুগ। কোন যুগ? কলিযুগ। এই সময়টা, এই সময়টা কলিযুগ। কলিযুগের আগে কোন যুগ এসেছিল? দ্বাপর যুগ। তাহলে সেই দ্বাপর যুগ, যেই দ্বাপর যুগে কৃষ্ণ তার লীলাবিলাস করলেন, তারপরে এই চতুর্যুগে কলিযুগে আমরা এসেছি। আর তারপরের পর কলিযুগ যখন আসে, তখন ভগবান কি করে? যেই লীলায় ভগবান, যেই চতুর্যুগে ভগবান তার ব্রজলীলা প্রকাশ করেন, সেই লীলায়, সেই চতুর্যুগে পরে, সেই তারপরে লীলা প্রকাশ করার পরে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে আসে। তারও কারণটা কি? তার কারণটা শোনাবো? শুনতে চান আপনারা? আপনারা মনোযোগ দিয়ে শুনছেন? এগুলো অনেক গভীর কথা। হ্যাঁ, নাকি এমনি গল্পতে চলে যাব লীলায়? আচ্ছা, একটু তত্ত্ব কথা নিয়ে একটু আলোচনা করা যাক, যেটা যখন শুরু করেছি। আমার বলার এত গভীরে যাওয়ার একচুয়ালি ইচ্ছা আমার ছিল না আজকে। হ্যাঁ, যাই হোক, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এটা বোঝা গেল তো? শ্রীকৃষ্ণ কি অবতার? না, শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের অবতারই। কে কে মনে করেন শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতার? কে কে জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই? ভেরি গুড, আমি খুব একটা বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী পেয়েছি। শ্রীকৃষ্ণ যে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবত গীতায়, শ্রীমদ ভাগবতে তার বর্ণনা এইভাবে করা হয়েছে। সমস্ত অবতারদের, 22 জন অবতারের বর্ণনা করার পরে বলা হল, এই অবতার অসংখ্য, অসংখ্যয় হি অবতার, অবতার হি অসংখ্যয়, এই অবতার অসংখ্য, সংখ্যাতীত। যেমন সমুদ্রের ঢেউ গোনা যাবে, তেমনি অবতারদের গুণে শেষ করা যায় না। অবতার অতি অসংখ্য, সংখ্যার দ্বারা যার গণনা হয় না। কিন্তু এতে চাংশ কলা পুংশ, এরা সমস্ত শ্রীকৃষ্ণের অংশ এবং কলা, অংশ বা অংশের অংশ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এরা সমস্ত অংশ এবং কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তারই বর্ণনাটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম। হ্যাঁ, আরাধ্য ভগবান ব্রজেশ নয়, ব্রজ ঈশ্বর, ব্রজের ঈশ্বর কে? নন্দ মহারাজ। তার তনয়, তনয় মানে পুত্র, নন্দ নন্দন, নন্দ মহারাজের পুত্র হচ্ছেন এই কৃষ্ণ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সদ্ধাম বৃন্দাবনম, আর তার ধাম হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের বৈশিষ্ট্যটা কি? বৈকুণ্ঠের থেকে বৃন্দাবনের বৈশিষ্ট্য কি, এটাও বলতে গেলে অনেক গভীরে যেতে হয়। যাই হোক, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। পাঁচটি রস আছে, পাঁচ রকমের সম্পর্ক হয়। হ্যাঁ, সেই সম্পর্কগুলি কিরকম? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। সরল কথায় যে আমার প্রতিবেশী আছে, তাকে আমি দেখেছি, জানি সে আছে, যে তার সঙ্গে কোনো লেনদেন নেই, কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে শান্ত রস। তার উপরে হচ্ছে দাস্য। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার যে সম্পর্ক, তার থেকে আরো গভীর সম্পর্ক হচ্ছে আপনার চাকরের সঙ্গে আপনার যে সম্পর্ক, তাই নয় কি? আপনার যে বাড়িতে যে চাকর আছে, তার সঙ্গে সম্পর্কটা দাস্যের সম্পর্ক, সেটা শান্ত থেকেও আরো ঘনিষ্ঠ। আপনার বন্ধুদের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেটা আপনার বাড়ির চাকরের থেকে আরো বেশি ঘনিষ্ঠ। আপনার মা বাবার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আপনার বন্ধুদের থেকে আরো ঘনিষ্ঠ। আর পতি পত্নীর মধ্যে যে সম্পর্ক, যদিও বাবা মারা সেটা মানতে চাইবে না, সেটা মা বাবার সম্পর্কের থেকেও আরো বেশি গভীর, আরো ঘনিষ্ঠ। এইভাবে পাঁচটি সম্পর্ক রয়েছে। শান্ত, বোঝা গেল, মনে আছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তো এখন ভগবানের সঙ্গে জীবের ভক্তের সম্পর্কটা কিরকম? হয় শান্ত, নয়তো বড়জোর দাস্য। শান্ত রসে তারা ভগবানের ধ্যান করছেন, মুনি ঋষিরা যোগীরা ভগবানের ধ্যান করছেন, ভগবানের ধ্যান করছেন, কিন্তু কোন রকম আদান প্রদান নেই, সেবার সুযোগ অবকাশ সেখানে, সেটা হচ্ছে শান্ত। আর তারপরে আরো গভীর সম্পর্ক হচ্ছে ভগবান, ভগবান হচ্ছে প্রভু আর আমি হচ্ছি তার দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে সম্পর্কটা কিসের? ভগবানের সঙ্গে দাস্য রসের সম্পর্ক। দাস প্রভুজি, ম্যায় হো দাস তুহারা, হে ভগবান আমি তোমার নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো এখন এটা স্বাভাবিক, ভগবানের সঙ্গে জীবের সম্পর্কটা কিরকম হবে? দাস্য রসে সম্পর্ক। কিন্তু এখানে যে বাকি তিনটে রয়ে গেল, এই তিনটে সম্পর্ক তাহলে এলো কোথা থেকে? এই জড় জগৎটা কি? চির জগতের প্রতিবিম্ব। ছায়াতে যা কিছু আছে, তাহলে মূল বস্তুতে সেটা থাকবে নিশ্চয়ই, তাই না? একটা গাছের ছায়া পড়েছে, গাছের ছায়াতে আমরা দেখছি সবুজ পাতা, লাল ফুল, হলদে ফল। দেখেন, ছায়াতে যদি পাতা দেখা যায়, ফুল দেখা যায়, ফল দেখা যায়, তাহলে বুঝতে হবে গাছটাতেও ফল, ফুল, পাতা রয়েছে, তাই না? তাহলে চির জগতে যদি সেটা না থাকে, তাহলে জড় জগতে এটা এলো কি করে? তার মানে ওই সম্পর্কটা ভগবানের সঙ্গেও আছে। সখ্য, বন্ধুর মতো সম্পর্ক, বাৎসল্য, পিতামাতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক, এবং মধুর, পতি পত্নী বা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, তো এই সম্পর্কটা ভগবানের নিশ্চয়ই আছে। তাহলে সেই সম্পর্কগুলি কোথায়? বৈকুণ্ঠে নেই। কেন নেই? কেন বই যত যদি আমরা যদি ভক্ত জানে যে ইনি ভগবান, তাহলে তো স্বাভাবিক মনোভাব কিরকম হবে তার প্রতি? হ্যাঁ, আমি যদি জানি যে ইনি ভগবান, তাহলে স্বভাবতই আমি তার প্রতি, তাকে প্রভু জেনে তার প্রতি দাস্যভাবে আমি তার সেবা করব, তাই না কি? কিন্তু ভগবানের সঙ্গে যদি সক্ষরসের সম্পর্ক যদি আমরা খুঁজতে যাই বা দেখতে যাই, তাহলে বুঝতে হবে যে সক্ষটা কাদের মধ্যে হয়, কার কার মধ্যে হয়? সক্ষটা হয় সমানে সমানে, উঁচু নিচুতে সক্ষ হয় না, সক্ষটা সমানে সমানে। তাহলে আমি যদি ভগবানের সঙ্গে সক্ষরসটা স্থাপন করতে চাই, তাহলে সেটা কি হবে? ভগবানের সমান হতে হবে। এখানে কেউ আছেন যিনি ভগবানের সমান হতে পারেন বা নিজেকে ভগবানের সমান বলে মনে করেন? কোন ভক্তকে কখনো মনে করবে? অসুরেরা মনে করে। হ্যাঁ, অসুরেরা মনে করে ভগবান নেই, ভগবান থাকলেও ভগবান আর ভগবান থেকে আমি বড় বা আমি ভগবান, এটা হচ্ছে অসুরের মনোভাব। আর ভক্তের মনোভাবটা কি? তুমি আমার প্রভু, আমি তোমার নিত্য সেবক। তা এখন এই সেবক ভাব নিয়ে যদি থাকে, তাহলে ভগবানের সঙ্গে সমান কিভাবে হবে? আচ্ছা, সক্ষরসটা নয়তো সমানে সমানে হবে, বাৎসল্য রসটা, ভক্ত বড় হয়ে গেছে, ভগবান ছোট হয়ে গেছে। কেউ আছেন যিনি ভগবান থেকে বড় হতে পারবেন? ভগবান থেকে বড় আছেন কেউ এখানে? তাহলে দেখুন, তাহলে বাৎসল্য রস কিভাবে সম্ভব হবে? আর মধুর রসটা কিরকম? মধুর রসটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, প্রেমিক প্রেমিকা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, ভগবানের সঙ্গে এই সম্পর্ক কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সক্ষ বাৎসল্য এবং মধুর এই তিনটি সম্পর্ক ভগবানের সঙ্গে সম্ভব নয়। তাহলে বুঝতে হবে যে এই সম্পর্কটা যদি কোথাও থেকে থাকে, তাহলে সেখানে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করেছে। সেই পরিস্থিতিতে কিরকম? এমন একটি জায়গা যেখানে ভগবান ভগবান নন, সেখানে ভগবান ভগবান নন, সেখানে ভগবান তার ভক্তের সমান হয়ে গেছে, কিছু ভক্ত থেকে ছোট হয়ে গেছেন এবং কিছু ভক্তের সঙ্গে তার এই প্রণয়ের সম্পর্ক তিনি গড়ে তুলেছেন। সেটি কোন জায়গা? সেটি হচ্ছে বৃন্দাবন। এই সূত্রে বৃন্দাবন বৈকুণ্ঠের ঊর্ধ্বে। বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? বৃন্দাবনে ভক্তদের ভগবানের সঙ্গে সম্পর্কটা সক্ষ বাৎসল্য এবং মধুর এই তিনটি রসে। সেখানে ভগবান ভগবান নন, সেখানে ভগবান কি? সেখানে ভগবান হচ্ছে গোপবাল, গোয়ালবাল, গোপাল। আর ভক্তরাও এমন নয় যে জানে না যে তিনি ভগবান, কিন্তু তাদের মনোভাবটা যে তুই ভগবান হলেই বা ক্ষতিটা কি? তুই ভগবান হও বা না হও তাতে কিছু আসে যায়, তুমি আমাদের কেউ সখারা ভাবতে তুমি আমার বন্ধু, পিতামাতা ভাবছে তুমি আমার পুত্র, আর প্রেমিকারা ভাবছে তুমি আমার প্রেমিকা। এখন এই যে মনোভাব, এই মনোভাবটা মানে এই যে সম্পর্ক করতে হলে ভগবান যে ভগবান সেটা ভুলে যেতে হবে বা ভগবানকে ভগবান বলে জানা যাবে। এখন এই যে অজ্ঞান, ভগবানকে না জানার এই যে একটা স্থিতি, এটা দুরকমের হতে পারে। একটা হচ্ছে অজ্ঞানতা বশত, আরেকটা হচ্ছে প্রেম প্রীতি বশত, প্রেম বশত। অজ্ঞানতা বশত এটা স্বাভাবিক। যদি যেমন ভগবানকে আমি যদি ভগবান বলে না জানি, তাহলে তো তাকে ভগবান বলে জানার কোনো সম্পর্ক আর সম্বন্ধিত সুযোগ আসছে না। কিন্তু প্রেমের মাধ্যমে ভগবানের পরিচয় ভুলে যাওয়াটা এইভাবে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, এমন নয় যে মা জানে না যে তার ছেলে প্রধানমন্ত্রী, কিন্তু মা কি ছেলের সঙ্গে প্রধানমন্ত্রীর মতো আচরণ করে? হ্যাঁ, মার কাছে সে তার ছেলে, দেরি করে ঘরে ফিরলে মা তিরস্কার করে, এত রাত করে কেন বাড়ি ফিরলি, তা এতদিন কোথায় ছিলি তুই, তাই না? মা এইভাবে, মা কি তখন বলে যে ও প্রধানমন্ত্রী মশাই? না, মায়ের কাছে তার পরিচয়টা তুমি আমার পুত্র, তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, যে কিছুই হও, তুমি আমার পুত্র, এইটাই তোমার সঙ্গে আমার পরিচয়। দেখো বৃন্দাবনে ভক্তদের ভগবানের সঙ্গে যে পরিচয় সেটা অনেকটা এই রকম, প্রীতিবশত, প্রেম বশত তারা ভুলে গেছে যে ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন ভগবান। এমন নয় যে তারা জানে না যে কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণকে তারা ভগবানের মতো দেখে, তাদের মনোভাব তুমি আমার সখা, তুমি আমার পুত্র, তুমি আমার প্রেমিক। ভগবান হতে হতে পারো, না হলেও হতে পারো, তাতে আমার কিছু চাই, মূল কথা হচ্ছে যে তোমাকে ভালো না বেশি আমি থাকতে পারি। তাই বৃন্দাবনে ভক্তদের যে মনোভাব, হ্যাঁ, সেটা হচ্ছে প্রেম ভিত্তি, সেই প্রেম কৃষ্ণ প্রেম, সেটি হচ্ছে বৃন্দাবনের প্রকৃত স্থিতি। সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রহ্মার একদিনে কবার আসেন, কার কার মনে আছে? যার যার মনে আছে হাত তুলুন তো দেখি, আজ কার কার কে কে ভুলে গেছেন, হাত তুলুন, ভুলে গেছেন। আচ্ছা, ব্রহ্মার একদিনে ভগবান একবার আসে, এই যে বৃন্দাবনের কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি ব্রহ্মার একদিনে কবার আসেন, মনে আছে এখন? ওকে, কখন আসেন? দিয়ে ব্রহ্মার একদিনে কতজন মনু আসছে? 14 জন মনু। তার মধ্যে কোন মন্নান্তরে আসেন ভগবান? সপ্তম মন্নান্তরে, হ্যাঁ, সেটি হচ্ছে বৈবস্বত মন্নান্তর। কোন চতুর্যুগে আসেন? অষ্টবিংশ চতুর্যুগ, 28 নম্বর চতুর্যুগ। কখন আসেন? দ্বাপর, দ্বাপরের শেষে, অষ্টবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে, দ্বাপরের শেষ ভাগে আসবেন। কিরকম? ভগবান তার লীলা যখন সংবরণ করেন তখনই কলিযুগ শুরু হয়ে যায়, দাপর শেষ হয়ে যায়, কলিযুগ শুরু হয়ে যায়। তো এসে ভগবান কি করলেন? এসেতে তার ব্রজলীলা প্রকাশ করলেন। বৃন্দাবনে ভগবানের যে লীলা, সেই লীলাতে আমরা কি দেখতে পাচ্ছি? ভগবান কি সেখানে? ভগবান কি সেখানে? তিনি গোপবালক, ব্রজেন্দ্র সুত গোপাল, গোপাল কৃষ্ণ। আর তিনি কি করছেন? তিনি সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার সখাদের সঙ্গে বনে গোচারণ করছেন, আর রাত্রিবেলা কি করছেন? তিনি গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করছেন। সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসছেন, বাড়ি ফেরার পরে মা যশোদা তাকে স্নান টান করিয়ে খাওয়াচ্ছেন, তো খাওয়ার পরে তাকে শুয়ে দেওয়া হলো বিছানায়। বিছানায় শুয়ে সবাই যখন তাদের নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন, তখন কৃষ্ণ উঠে গিয়ে বৃন্দাবনে গিয়ে বনে গিয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন, তার সেই বাঁশির ডাক শুনে সমস্ত ব্রজগোপিকারা আসছেন, তাদের নিয়ে শ্রীকৃষ্ণ তার রাসলীলা বিলাস করছেন। এইটি হচ্ছে ব্রজলীলার বৈশিষ্ট্য। কেন যেন নীতি বাড়ি হিসেবে অনেকে বলে যে কৃষ্ণ এই যে লীলা করেছেন এটা ঠিক হয়নি, মূল কথা তারা এই যে প্রকৃত যে রসের বিচারগুলি সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। বৃন্দাবন সম্বন্ধে বুঝতে হলে আমাদের সেই জন্যই চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে যেতে হবে, সেটি আমরা আলোচনা করব। যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অধিষ্ঠান। এই ব্রজলীলা বিলাস করে কৃষ্ণ তার লীলা সম্পাদন করলেন। যথেষ্ট বিহরী কৃষ্ণ ব্রজলীলা বিলাস করে অন্তর্ধান, তিনি এই জগৎ থেকে চলে গেলেন। তারপরে তিনি ভাবলেন যে এই যে ব্রজলীলা আমি বিলাস করলাম, এই ব্রজলীলা মহিমা বা ব্রজলীলার মাহাত্ম্যকে লোকেরা বুঝবে কি করে? কেননা ভক্তরা সাধারণত বৈধী ভক্তি সহকারে ভগবানের ভজনা করে, এবং বৈধী ভক্তির মাধ্যমে ভগবানের ভজনার ফলে, ভগবানের আরাধনার ফলে যখন সিদ্ধি লাভ হয় তখন বৈকুণ্ঠে তাদের স্থিতি হয়, তারা বৈকুণ্ঠে চলে যায়। এখন বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন যাওয়া যায় না, বা বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনের মহিমা বোঝা যায় না। যেটা আমি বললাম, ভগবানকে ভগবান বলে জানলে ভগবানের এই যে লীলা সেটা বোঝা যাবে। এখন সেই তত্ত্বটি বোঝাবার জন্য ভগবান ঠিক করলেন যে আমি ভক্তরূপে আসব, এসে জগৎকে আমি এই লীলার মহিমা জানাব। এখন ভক্তরূপে ভগবানের সেই আবির্ভাবটিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে বোঝা গেল যে অবতার সারকে শ্রীকৃষ্ণ, সমস্ত অবতারের অবতারই, সব অবতার সার, যার থেকে সমস্ত অন্য সমস্ত অবতারদের প্রকাশ হয়েছে। এই সময় ব্রহ্মসংহিতে কিরম ভাবে বর্ণনা হয়েছে দেখুন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহ ভজাম। রামাদি মূর্তিষু, রাম নৃসিংহ বরাহ কূর্ম আদি যে অবতার, এরা হচ্ছেন কলা নিয়মেন তিষ্ঠান, এরা হচ্ছেন তার কলা, কলারূপে তাদের স্থিতি, নিয়মেন তিষ্ঠান। এইভাবে নানা অবতারম, নানা অবতারে তিনি আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, অকরোর করেছেন, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে বোঝা গেল অবতার আর অবতারের মধ্যে পার্থক্য। এখন সেই যে অবতারই শ্রীকৃষ্ণ, তিনি তার লীলাবিলাস করার পরে তার লীলার মহিমা জগৎকে জানাবার জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে প্রেম রস সীমা রাধারও মহিমা জগতে জানাত কেহ। তুমি ইয়েতে নাও আনন্দ ভাবে, এই গানটা আমি লিখিনি, এই ছাপানো নেই, তবু আমি দুটো লাইন আমি গাইব, খুব সুন্দর গান বাসু খোসে দিয়ে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমন যদি গৌর না হইত তবে কি হইত, কেমন ধরিতাম দেহ। প্রেম রস সীমা
রাধা রহিমা জগতে জানত সে যদি তবে কি হইত কেমন ধরিতাম রে মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভাবতী সকলি ওরঙ্গের সরল গৌরাঙ্গের সরল
বাসু ঘোষের রচনা। দেখুন কি সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন, যদি গৌর না হইত, গৌর মানে শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেহে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে কি হতো, কেমন করে আমি আমার এই দেহ ধারণ করতাম। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে, তাহলে শ্রীমতী রাধারানীর প্রতি, রাধা কৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম, যা হচ্ছে প্রেম রসের চরম সীমা, মধুর রসের চরম সীমা, সেটা জগৎকে কে জানাত, কে পৃথিবীতে কে জানাত। অর্থাৎ কৃষ্ণ যে ব্রজলীলা বিলাস করলেন তারপরে শেষে, সেই লীলার মহিমা, সেই লীলার মাহাত্ম্য জগৎকে জানাবার জন্য শ্রীকৃষ্ণ এলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই প্রেমের বৈশিষ্ট্য কি, তার চরম পরাকাষ্ঠা হচ্ছে, পরম পরাকাষ্ঠা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। মাধুর্য আমরা আলোচনা করলাম, মাধুর্য রসের চরম পরাকাষ্ঠা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত কে, মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সা, এই যে বৃন্দাবনে কৃষ্ণের লীলার যে মাধুরী, সেই লীলায় প্রবেশ করার জীবের পক্ষে সম্ভব নয়। ব্রহ্মা বিদিনচির নূতম, ব্রহ্মা মানে শিব ও বিদিনচি নূতম, শিব এবং বিদিনচি, বিদিনচি মানে ব্রহ্মা। এই ব্রহ্মা এবং শিবের পক্ষেও এই বৃন্দাবনের মহিমা হৃদয়ঙ্গম করা কঠিন এবং সেখানে প্রবেশ করা তাদের পক্ষে দুষ্কর ছিল। পেরেছেন, কিন্তু শিবকে মহাদেবকে কিভাবে যেতে হলো বৃন্দাবনে? গোপেশ্বর শিব রূপে, মহাদেব শিব রূপে নয়, গোপেশ্বর শিব রূপে তাকে প্রবেশ করতে হবে। তাহলে এই যে একটা তাহলে আমরা সহজে অনুমান করতে পারছি, এই তত্ত্ব যদি ব্রহ্মা এবং শিবের পক্ষে দূরবদ্ধ হয় তাহলে অন্য সাধারণ মানুষের কি কথা? এখন সেই সাধারণ মানুষের কাছে, জগতের কাছে এই তত্ত্বটি, এই লীলার মহিমা জানাবার জন্য শ্রীকৃষ্ণ এলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। এই ব্রজ যুবতীর যে কৃষ্ণ প্রেম সেটা বোঝার যোগ্যতা কার হতো, শক্তি কার হতো? তাই গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। এই জগতে এরকম দয়ালু আর কেউ নেই, ভগবান নিজেও এইভাবে জীবকে কৃপা করেননি, সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য। মহাপ্রভুর আবির্ভাবের আরেকটা কারণ রয়েছে, এই কারণটা হলো বাহ্য কারণ, আরেকটা কারণ কি? সেটা হচ্ছে অন্তরঙ্গ কারণ। এই যে এটা বহিরঙ্গ কারণ, বাইরের কারণ, জগৎকে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এবং ব্রজ লীলার মহিমা জানাবার জন্য তিনি এলেন। আরেকটা কারণ, যদিও সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, তবুও আমি জানিয়ে দিচ্ছি আপনাদের সংক্ষেপে, সেটা হচ্ছে অন্তরঙ্গ কারণ। কৃষ্ণ লীলা বিলাস করলেন, ব্রজ লীলা বিলাস করার পরে কৃষ্ণের মনে তিনটি প্রশ্ন জাগল। সেই প্রশ্নগুলি কি? সেই তিনটি প্রশ্ন হচ্ছে যে আমার প্রতি রাধারানীর যে প্রেম, সেই প্রেমের মহিমাটি কিরকম? শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ্য, কিদৃশ্য মানে কিরকম? শ্রী রাধায়া মানে শ্রীমতী রাধারানী। শ্রী রাধায়া প্রণয় মহিমা, প্রণয়ের মহিমা, প্রেমের মহিমা কি দৃশ্য, কি প্রকার? এবং আমার মধ্যে জেনাদ্ভুত মধুরিমা কি দৃশ্য বা মদীয়, আমার মধ্যে কি এমন এক অদ্ভুত মাধুর্য রয়েছে যে জন্য রাধারানী আমার প্রতি এইভাবে আকৃষ্ট হয়? জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ্য বা মদীয়, আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে যেটা, যে জন্য রাধারানী এইভাবে আকৃষ্ট হয়? এবং সৌখ্যাচার্য মদনোভবত কিদৃশ্য পেতি লোকা, এবং আমাকে ভালোবাসে রাধারানী যে কি সুখ আস্বাদন করেন, এই তিনটি তত্ত্ব জানবার জন্য, রাধার প্রেমের প্রণয়ের মহিমা, আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে যে জন্য রাধারানী আমার প্রতি এইভাবে আকৃষ্ট হয়, এবং আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করে। বেতি লোভাত, বেতি মানে জানবার জন্য, লোভাত লোভ হয়েছিল, সেই লোভ অসত, এটা জানবার জন্য কৃষ্ণের যে লোভ হয়েছিল সেই জন্য কৃষ্ণ কি করলেন? রাধা ভাব দুটি সুবলিতং, রাধারানীর অঙ্গের কান্তি এবং রাধারানীর অন্তরের ভাব, রাধাভাব মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, এই রাধারানীর যে মহাভাব সেই ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে শচী গর্ভসিদ্ধ করেন্দু। যেমন ক্ষীর সমুদ্র থেকে যেমন চাঁদের উদয় হয়েছিল, ঠিক তেমনি শচী মাতার গর্ভরূপ সিন্ধু থেকে চৈতন্য রূপ চন্দ্রের উদয় হল। চৈতন্য মহাপ্রভুর এই হচ্ছে আবির্ভাবের অন্তরঙ্গা কারণ। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, বানই বাসাত্ম জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়, সৌখ্যাঞ্চাস্য মদনুভবত কীদৃশ বেতি লোভাত শচী গর্ভ সিন্ধ হরিন্দু হরিরূপ ইন্দু প্রকাশিত হল। অতএব এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এই জন্য কি করলেন চৈতন্য মহাপ্রভু? রাধারানী না হলে তো এটা বোঝা যাবে না। কৃষ্ণ ভাবলেন যে এই তিনটি বিষয় যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে রাধারানী হয়ে যেতে হবে। তাই কৃষ্ণ রাধারানী হয়ে যখন এলেন সেই কৃষ্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, রাধারানী হয়ে এলেন বললাম যেটা, হ্যাঁ সেটার বৈশিষ্ট্যটা এই যে রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের ভাব স্বরূপ মহাভাব। এখন রাধারানীর ভাব নিয়ে যদি আস, মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী, হ্যাঁ তাই না? এটাই রাধারানীর পরিচয়, মহাভাব স্বরূপিনী, মহাভাবের মূর্তিমতি প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এখন রাধারানীর ভাব যদি নিয়ে নেওয়া হয় তাহলে রাধারানীর কি রইল? এইটার একটা সুন্দর বর্ণনা এইভাবে হয়েছে যে সুতো দিয়ে কাপড় তৈরি হয়, তাই না? সুতো দিয়ে, সুতো বুনে কাপড় তৈরি হয়। হ্যাঁ, সুতো বোনার ফলে হলো কাপড়। এখন এই সুতোগুলি যদি নিয়ে নেওয়া হয় তাহলে কাপড়টা থাকবে? ঠিক তেমনই এই রাধারানীর ভাবটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে রাধারানী থাকলেন, অর্থাৎ রাধারানী পূর্ণরূপে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তার যে প্রকাশ সেটি হচ্ছে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত মানবপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। খুব সুন্দরভাবে তার বিশ্লেষণ হয়েছে এখানে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, শ্রীকৃষ্ণের প্রণয় রূপ যে লাদিনী শক্তি তার প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধা কৃষ্ণ, রাধারানী হচ্ছেন লাদিনী শক্তির মূর্তিমতি প্রকাশ, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর রাধারানী হচ্ছেন লাদিনী শক্তি। শক্তি শক্তিমান এক না ভিন্ন? হ্যাঁ, শক্তি শক্তিমান এক, কিন্তু দেহ ভেদঙ্গত তো শক্তি এবং শক্তিমান আলাদা হয়ে গিয়েছিল। শক্তিমান কৃষ্ণ আর শক্তি হচ্ছেন রাধারানী, দেহ ভেদঙ্গত তো। কিন্তু চৈতন্যাক্ষং প্রকট মধুনা, এখন তারা দুজনে আবার একত্রিত হয়ে দেহ সেই দুটি রূপ একত্রীভূত হয়ে রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ, সেই যে রাধা এবং কৃষ্ণের যে মিলিত রূপ তিনি হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য, আমরা কি বুঝতে পারছি এখানে, চৈতন্য মহাপ্রভু কেবল শ্রী কৃষ্ণ নন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। তাই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রাধা কৃষ্ণের প্রকাশ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো সেই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি আজ থেকে প্রায় 500 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। কেন এসেছিলেন মনে এখন আবার বলতে হবে না, মনে আছে সকলে, মনে আছে সকলে, কার কার মনে নেই, কার কার মনে নেই হাত, ভেরি গুড, সকলের মনে আছে। তিনি এলেন শ্রীকৃষ্ণে, কৃষ্ণই এলেন কৃষ্ণের ব্রজলীলা তাদের কাছে প্রকাশ করার জন্য তিনি এলেন। অনর্পিত চরিণ চিরাত করুণায়া অবতীর্ণ খলে, যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল, অর্পণ করা হয়নি, সেই বস্তুটি দান করার জন্য তিনি এলেন। চিরং চিরাং চরিত করুণায়া অবতীর্ণ, তিনি করুণা করে কৃপা বসে, কৃপাবশত তিনি এই কলিযুগে অবতীর্ণ হলেন। করুণায়া অবতীর্ণ খলে, সেই বস্তুটি কি অনর্, যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল, সমর্পিত, তিনি এটা অনর্পিত ছিল, এখন তিনি সেটা সমর্পণ করছেন। সমর্পণ মানে দান করছে। সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম, উন্নত উজ্জ্বল রসে যে নিজের ভক্তি, তাহলে উন্নত রসটা কি, আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে, পাঁচটা রস আছে, তার মধ্যে সর্বোত্তম রস কোনটি, হ্যাঁ, মাধুর্য। আর সেই কেবল উন্নতই নয়, উজ্জ্বল, সেই উন্নত রসটা আবার উজ্জ্বল হয়ে উঠেছে। সেই উজ্জ্বল রসটা কি, মানে সেই রসের উন্নত উজ্জ্বল রসটা কি, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে পেয়েছে, সেই যে প্রণয়ের যে সম্পর্ক সেটা দুরকমের হতে পারে, স্বকীয় এবং পরকীয়। স্বকীয় মানে যেখানে সামাজিক স্বীকৃতি রয়েছে, অর্থাৎ পতি পত্নী যে সম্পর্ক, আর পরকীয় হচ্ছে যেখানে সামাজিক স্বীকৃতির গ্রাহ্য নেই, সামাজিক স্বীকৃতির কোন রকম, আমি ভগবান আমি যা ইচ্ছে করতে পারি, এই যে ভগবানের যে সেইটি হচ্ছে তার লীলা পুরুষোত্তমের বৈশিষ্ট্য। মর্যাদা পুরুষোত্তম রূপে তিনি সামাজিক বিচার, সামাজিক রীতিনীতির পরোয়া করছেন, কিন্তু লীলা পুরুষোত্তম রূপে তা সেই পরোয়া নেই। সেটি কি, যে পরকীয়া ভাবে, বিবাহিত স্ত্রী নয়, পরকীয়া, পরস তারা অন্যের স্ত্রী বা অনুরা, অবিবাহিতা, তাদের সঙ্গে ভগবানের এই যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে পরকীয়া। এইটি হচ্ছে উজ্জ্বল, উন্নত উজ্জ্বল রস, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচুর, ব্রজে ভগবানের এই লীলার প্রকাশ, ব্রজের লীলার এইটি হচ্ছে বৈশিষ্ট্য, পরকীয়া ভাবে যাহা। তো সেই বস্তুটি দান করার জন্য তিনি এসেছেন। অনর্পিত চরিণ চিরাত করুণায়া অবতীর্ণ কলে, যেটি তিনি কখনো দেননি সেটি দেওয়ার জন্য এসেছে। সেটি কি, উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম, তার নিজের ভক্তিরূপ সম্পদ শ্রিয়ম, সভক্তি শ্রিয়ম, হরি পুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত। তাই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পুরট সুন্দর দূতি, তিনি সোনার মতো অঙ্গকান্তি অবলম্বন করে এসেছেন। তার রংটি, গায়ের রংটি কিরকম, তিনি শ্যাম সুন্দর, এখন সেই শ্যাম সুন্দর এখন গৌর সুন্দর রূপে এসেছে, রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে এসেছে। রাধারানীর অঙ্গকান্তি কিরকম, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্ভহারি গৌরভা, পীত নাঞ্চি তাব্জ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা। কুমকুমের সঙ্গে সোনা মেশালে কুমকুমাক্ত কাঞ্চন আব্জ, কাঞ্চন মানে সোনা, আব্জ কারণ কুমকুমাক্ত কাঞ্চন আব্জ, সেই যে রঙটা তার গর্বহারী গৌরব, সেই গর্ব তা সেই রঙের গর্ব হরণকারী যে গৌরবর্ণ সেটি অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছে। পীত নাঞ্চি কাব্য গন্ধ কীর্তি নিন্দু সৌরভা, বল্লবেশ শূন সর্ব পাঞ্চিতার্থ সাধিকা, মধ্যমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা। তো সেই যে রাধারানী ভাব, অন্তরের ভাব আর অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি তাই অবতার সার, সমস্ত অবতারে সব অবতার সার শিরোমণি, অবতার সার গোড়ায় অবতার। আমি বলেছিলাম আজকে আমাদের এই আলোচনাতে আমরা প্রশ্ন উত্তরের জন্য অনেকটা সময় দেব, তো এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্নের ইয়ে করব, যদি কারো লিখিত ভাবে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন দিতে পারেন। কারো প্রশ্ন লেখা আছে? লেখা আছে তাহলে দিয়ে দাও, নিয়ে এসো, কেউ নিয়ে নিয়ে নাও প্রশ্নগুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
হরে কৃষ্ণ। তো আমাদের ভলেন্টিয়ার্সরা গেছেন ডান দিকে আর বাঁ দিকে, আপনারা ওনাদেরকে দিতে পারেন যে আপনাদের প্রশ্নগুলি, গুরু মহারাজ নিয়ে আমরা তার উপরে শ্রবণ করতে পারি।
আচ্ছা, প্রশ্নের সঙ্গে নামগুলো আপনারা লিখে দেবেন তাহলে ভালো হয়, তাহলে আমিও বুঝতে পারি, লোকেরাও বুঝতে পারি, অন্যদের যারা শুনছে তারাও বুঝতে পারছে কার কাছ থেকে প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা এসেছে নন্দব্রজ দাসের থেকে। নন্দব্রজ কোথায়? ওকে, থ্যাংক ইউ। গুরু মহারাজ, সদাশিব ও পার্বতীর অবস্থান ব্রহ্মজ্যোতির নিচে, তার তাৎপর্য একটু বর্ণনা করুন। না, সদাশিবের অবস্থান ব্রহ্মজ্যোতির নিচে নয়, ব্রহ্মজ্যোতির ওপরে, বৈকুণ্ঠের নিচে, ব্রহ্মজ্যোতির ওপরে, ঠিক আছে। কৃষ্ণ প্রেয়সী দাসী, কৃপা করে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। যদি দয়া করে বলেন গোলকধামের দুই প্রকোষ্ঠ কি কি? হ্যাঁ, ভালো, ওটা আমি ভালো প্রশ্ন করেছি যাতে আমি বুঝিয়ে দিতে পারি, এবং সময় কালক্রমে বলতাম। গোলক, গোলকটা কোথায় বোঝা গেল এখন? কার কে কে বুঝতে পেরেছেন গোলক কোথায়? গোলক কি বৈকুণ্ঠে? বৈকুণ্ঠে গোলক কি বৈকুণ্ঠের নিচে? গোলক কে কে মনে করেন বৈকুণ্ঠের ওপরে? ওকে, হ্যাঁ, এই গোলকের দুটি প্রকোষ্ঠ হচ্ছে, একদিকে আমি যেটা বললাম বৃন্দাবন, আর আরেকদিকে আরেকটি প্রকোষ্ঠ হচ্ছে নবদ্বীপ। একদিকে বৃন্দাবন, আরেকদিকে নবদ্বীপ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন, এবং নবদ্বীপে সেই কৃষ্ণ এসে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সেই প্রেম বিতরণ করছে। তাই জন্য ব্রজলীলাকে বলা হচ্ছে যে মাধুর্য লীলা, আর নবদ্বীপ লীলাকে বলা হচ্ছে ঔদার্য লীলা। মাধুর্য রসে তিনি আস্বাদন করছেন কৃষ্ণ প্রেম, আর নবদ্বীপে তিনি ঔদার্য ভাবে, উদার ভাবে মহাপদান্ন রূপে তিনি সেই প্রেম ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে যেচে যেতে সকলকে দান করছে। অমর শ্যাম দাস গুরু মহারাজ আপনি বললেন বৃন্দাবনে মহাদেব গোপেশ্বর শিব রূপে গিয়েছিলেন, আমার প্রশ্ন মহাদেব শিব এবং গোপেশ্বর শিবের মধ্যে পার্থক্য কি? শিব শিবই তো, গোপেশ্বর শিব রূপে তিনি গোপী হয়ে গেছেন। তিনি যখন বৃন্দাবনে ব্রজলীলা প্রবেশের জন্য গেলেন এক মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়, তিনি বললেন যে আমি ইয়েতে যাব, কৃষ্ণের ব্রজলীলায় প্রবেশ করতে চাই। সেই মহিলাটিকে সেই মহিলাটি হচ্ছেন পূর্ণমাসী, পূর্ণমাসীর অনুমোদন ছাড়া কৃষ্ণের ব্রিজের ব্রজলীলায় প্রবেশ করা যায় না। তখন তিনি কি বললে, যাও এই কুণ্ডে তুমি স্নান করে এসো, তাহলে দেখবো তোমাকে প্রবেশ করাতে পারি কিনা। মহাদেব যখন সেই কুণ্ডে প্রবেশ করলেন, স্নান করলেন, ডুব দিলেন, ডুব দিয়ে যখন উঠলেন তিনি দেখলেন তিনি মেয়ে হয়ে গেছে। তাই তিনি হচ্ছেন গোপেশ্বর। দেখি আর প্রশ্ন কোথায় আছে। আচ্ছা এই প্রশ্নটি শ্রী চিত্ত বিনোদ গোস্বামী, আচ্ছা ওম ভগবতে কৃষ্ণায় নম, অবতার সার গোড়া অবতার, শ্রীমৎ ভক্তিচার্য স্বামী মহারাজের প্রবচন, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন তত্ত্ববেত্তা, যিনি জানেন তিনি বোঝাতে পারেন, বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসদেব রূপে এসেছেন, প্রশ্ন সরীসৃপ রূপে কোন অবতারে এসেছিলেন? ভেরি গুড, প্রশ্নটা হচ্ছে আমি বলেছিলাম যে ভগবান কেবল ব্রাহ্মণ কুলেই আসেননি বা ক্ষত্রিয় কুলেই আসেননি, হ্যাঁ তিনি পশু কুলে এসেছেন, তিনি সরীসৃপ রূপে এসেছেন। তার প্রশ্নটা সরীসৃপ রূপে কিভাবে এলেন, ভগবান যে কূর্ম অবতার, কূর্মটা কি কচ্ছপ, তারপরে অনন্ত হ্যাঁ শেষনাগ সাপ রূপে এসেছেন, সেগুলি ভগবানের সরীসৃপ রূপে। চিত্ত বিনোদ গোস্বামী কেন্দ্রে কোথায় আছে বোঝা গেল? সুনীল কুমার নস্কর কালিকাপুর আছে, ধর্মীয় আলোচনা সভায় মনের অব্যক্ত কয়েকটি প্রশ্ন আপনার চরণে নিবেদন করতে চাই। আজ পৃথিবীর বুকে মানুষের এত হিংসা বা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা কেন, এবং এর থেকে পরিত্রাণের উপায় কি? খুব সুন্দর প্রশ্ন। কলি যুগ, চারটি যুগের মধ্যে শেষ যুগটি হচ্ছে কলিযুগ। যত দিন যায় মানুষ তত বেশি অধঃপতিত হতে থাকে। সত্যযুগে মানুষ পূর্ণ শুদ্ধ ছিল, ত্রেতা যুগে তারা কিছুতে খারাপ হয়ে গেল, দ্বাপর যুগে তারা আরো খারাপ হল, আর কলিযুগে তাদের অবস্থা একেবারে খারাপ হওয়ার চরম সীমায়। ধর্মের চারটি পা বা চারটি স্তম্ভ, সত্যযুগে ধর্ম চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে অটুট ভাবে, ত্রেতাতে একটা স্তম্ভ ভেঙে গেল, দাপরে দুটো ভেঙে গেল, কলিতে তিনটে ভেঙে গেল, একটার উপর দাঁড়িয়ে আছে দরবার করছে ধর্মের এই অবস্থা। তো এই যে এইটাই হচ্ছে ধর্মের গ্লানি। যত মানুষ ধর্ম পরায়ণ হয় ততই তারা সৎ হয়, আর মানুষ যত অধর্ম পরায়ণ হয় তারা তত অসৎ হয়। তো আজকে যে আমরা চারদিকে দেখতে পাচ্ছি যে মানুষ কত অসৎ হয়ে গেছে, সেটা আমাদের বুঝতে হবে যে কলিযুগের প্রভাবই এটা। এখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। যখন এইভাবে ধর্মের গ্লানি হয় তখন ভগবান স্বয়ং এসে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, ভগবান আসেন ধর্ম সংস্থাপন করার জন্য। এখন এই কলিযুগে ভগবানের এই আবির্ভাব কিভাবে, যেটা আমরা আলোচনা করছি, শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে ভগবান এসেছে। এসে তিনি একটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট করে গেছেন। অন্যান্য অবতারে ভগবান এসে ধর্মের ক্লানি তার সংশোধন করে তিনি ধর্ম সংস্থাপন করেন, কিন্তু কলিযুগের অবস্থা এমনই খারাপ যে তিনি সংস্থাপন করার পরেও অবস্থাটা আরো খারাপ হতে পারে। সেই জন্য ভগবান কি করলেন, একটা পার্মানেন্ট ধর্ম দিয়ে গেল এই কলিযুগের জন্য, তার অবতার রেখে গেলেন। সেটি কি? কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কল নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতি। অতএব কলিযুগে আমাদের এই যদিও অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থা, তার একমাত্র রক্ষা লাভের রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম সংকীর্তন। আপনার দ্বিতীয় প্রশ্নটি, মানব জীবনে সুখ ও শান্তি কেমন করে পাওয়া যায়? আমরা যত বেশি করে ভগবানের শরণাগত হব ততই আমাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে, আর যত আমরা ভগবত বিমুখ হব ততই আমাদের জীবন দুঃখ দুর্দশায় পূর্ণ হবে। আপনার আরেকটি প্রশ্ন, এই যে আরেকটি প্রশ্ন, প্রেমের মহিমা কেমন? এখানে বুঝতে হবে প্রেম বলতে কি বোঝায়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যে প্রয়াস, সেটা যদিও এই জগতে প্রেম বলে প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, কিন্তু সেটা প্রেম নয়, সেটা হচ্ছে কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি, শ্রীকৃষ্ণকে সুখ সম্পাদনের জন্য যে চেষ্টা, সেটাই হচ্ছে প্রেম। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কৃষ্ণের প্রতি, কৃষ্ণকে আনন্দ দেওয়ার, কৃষ্ণকে সুখ দেওয়ার যে হৃদয়ের ঐকান্তিক বাসনা, সেইটি হচ্ছে প্রেম। বেবী দাসী প্রশ্ন, গুরু মহারাজ ক্ষীর সমুদ্র থেকে কিভাবে চন্দ্রের উৎপত্তি হয়েছিল? দেবতা এবং দানবেরা একত্রিত হয়ে ঠিক করল যে তারা সমুদ্র মন্থন করে অমৃত লাভ করবে। তখন এই যে সমুদ্র মন্থন হয়েছিল, এই সমুদ্র মন্থনের সময় অনেক কিছু উঠেছিল, তার মধ্যে চন্দ্র, সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সমুদ্র থেকে চন্দ্রের উদয় হয়েছে। মহাপ্রভু দয়া সম, আচ্ছা এটা অসিত সরকার হাওড়া, অসিত সরকার, আচ্ছা মহাপ্রভুর দয়া সম্বন্ধে যদি একটু বিষয় বিশদভাবে ব্যাখ্যা করেন। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া কি সেটা যদি আমরা বিচার করে দেখি, তাহলে অন্তরে আমরা চমৎকৃত হব। সেই দয়াটি কি? ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে, ব্রহ্মারও যে বস্তুটি ব্রহ্মারও জন্য, ব্রহ্মারও দুর্লভ সেই বস্তুটি তিনি সকলকে যেচে যেতে দান করছে, এসো নিয়ে যাও না। এই কৃষ্ণ প্রেম যেটি হচ্ছে জগতের চরম সম্পদ, সেই যে কৃষ্ণ প্রেম, জয় জয় জল রস সর্বরস সার, সেই যে পরকীয়া ভাবে যে কৃষ্ণ প্রেম যা ব্রজেতে প্রচারিত হয়েছে সেই প্রেমটি তিনি সকলকে চেঁচে দিতে দাঁড় করছেন, সেইটি হচ্ছে তার দয়া। নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌরত্বশীল। মহাপ্রভু শ্রেষ্ঠ ভক্তি কি সম্বন্ধে যদি বলেন, হ্যাঁ মহাপ্রভু, মহাপ্রভুর সেবাটা হবে দাসরসে। হ্যাঁ কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক সেটা সক্ষ বাৎসল্য মধুরে হতে পারে, কিন্তু মহাপ্রভুর সঙ্গে ভক্তের যে সম্পর্ক সেটা দাসরসের সম্পর্ক। এবং সেই দাসরসে মহাপ্রভুর সেবা হলে তখন ব্রজে সক্ষ বাৎসল্য অথবা মধুর রসে কৃষ্ণের সেবা লাভ করে। পার্থসারথী দাস চির জগতে যেমন বৃন্দাবন ধাম অযোধ্যা ধাম রয়েছে, সেরকম কি নবদ্বীপ ধাম বর্তমান? আমি কিছুক্ষণ আগে বললাম গোলকের দুটি প্রকোষ্ঠ আছে, বৃন্দাবন নবদ্বীপ। হ্যাঁ কেবল নবদ্বীপ আছেই নয়, নবদ্বীপ একবার চির জগতে সবার উপরে আছে। ঈশ্বর ও পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য। ঈশ্বর বলতে বোঝায় প্রভু, যিনি প্রভুত্ব করেন, আর যিনি পরম ঈশ্বর সকলের ঈশ্বর তিনি হচ্ছে পরমেশ্বর। তিনি কে? তিনি হচ্ছে স্বয়ং। সুমন ভট্টাচার্য আপনার শ্রীচরণে, শ্রীচরণ কমলে শতকোটি দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হল ব্রহ্মাণ্ডের সাতটি আবরণ সম্বন্ধে আপনি বলেছেন যে শেষ দুটি আবরণ হল সূক্ষ্মরূপে মন এবং অহংকার। না কেবল শেষ দুটি না, সাতটা আবরণই সূক্ষ্মরূপে। যেমন এখানে স্থূল রূপে আছে মাটি, মাটিতে যা কিছু হচ্ছে তা ওখানে সূক্ষ্মরূপে হয়ে গেছে, সূক্ষ্মরূপে ওখান থেকে ওখানে, এখানে যেটা হচ্ছে তার কারণটা হচ্ছে ওখানে, বুঝতে পারলেন? এখানে লাইট জ্বলছে, ইলেকট্রিসিটি আসছে কোথেকে? সূক্ষ্মরূপে পাওয়ার হাউস থেকে আসছে। তো ওটা অনেকটা সেই ব্যাপার। মাটি, জল, মাটিতে যা কিছু হচ্ছে সেটা সূক্ষ্মরূপ ওখানে, জলের সূক্ষ্মরূপটা ওখানে, আগুন, বায়ু, আকাশ, তারপরে আছে মন এবং অহংকার, এইটি হচ্ছে সপ্ত আবরণ। তারপরে আরেকটা আবরণ রয়েছে, সেটা হচ্ছে মায়ার আবরণ। বুঝে গেল? সুধানিধি দাস ঝাড়গ্রাম। ওকে, বৈধি ভক্তির দ্বারা কেবল বৈকুণ্ঠ প্রাপ্তি হবে? আমরা তো বৈধি ভক্তি অনুশীলন করছি, আমরা কি তাহলে বৃন্দাবন পাব না? খুব সুন্দর প্রশ্ন করেছে। ভক্তি সবসময় বৈধি ভক্তিতে হবে। হ্যাঁ শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিন বিনা ঐকান্তিকই হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি আদি যে শাস্ত্র, এই শাস্ত্রে যে বিধি নিষেধের বর্ণনা আছে সেটাকে বলা হচ্ছে বৈধ। সেই অনুসারে শ্রুতি স্মৃতি নির্দেশ অনুসারে ভক্তির অনুশীলন হবে। এগুলো বাদ দিয়ে যদি করা যায় তাহলে সেটা কেবল উৎপাতের সৃষ্টি করবে, তাহলে ভক্তি বৈধভাবেই হবে। কিন্তু প্রশ্নটা ভালো করেছে, আর বৈধি ভক্তি যদি হয় তাহলে তো আমরা কি বৈকুণ্ঠে গিয়ে আটকে যাব, তাহলে বৃন্দাবন কিভাবে যাব? কেন বৈকুণ্ঠ থেকে, যেহেতু বৈকুণ্ঠের নিত্য স্বরূপ লাভ হয়ে যাচ্ছে তাই বৈকুণ্ঠ থেকে আর বৃন্দাবন যাওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য সেই কথাটি ভেবেই শ্রীকৃষ্ণ ভাবলেন যে সকল জগতে মরে করে বই বিধি ভক্তি, অতএব তারা সবাই বিধিভক্তে সিদ্ধি লাভ করে তারা সব বৈকুণ্ঠে যাবে, তাহলে ওরা বৃন্দাবন যাবে কি করে? তাই কৃষ্ণ ঠিক করলেন যে তিনি ভগবান হয়ে আসবেন না, তিনি ভক্ত হয়ে আসবেন। আর এই ভক্তকে যখন বৈদিভক্তে যারা ভক্তি করা হবে তখন তার বৃন্দাবনে যাওয়ার সুযোগ হবে। হ্যাঁ, এইভাবে চৈতন্য মহাপ্রভু রূপে এসে শ্রী কৃষ্ণ কি করলেন, বৃন্দাবনের দ্বারটি খুলে দিল। বোঝা গেল, বৈদিভক্তি করতে হবে, আর চৈতন্য মহাপ্রভুকে যখন বৈদিভক্তি দ্বারা ভক্তির অনুশীলন হবে তখন আমরা বৃন্দাবনে যাওয়ার, বৃন্দাবন প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারব। ঠিক আছে, দেবশ্রী দত্ত, দেবশ্রী দত্তের প্রশ্ন আছে? দেবশ্রী দত্তকে, ও আচ্ছা, ঠিক আছে। রাম অবতার আর কৃষ্ণ অবতারের মধ্যে শ্রেষ্ঠ ও তফাৎ কি বুঝি? আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বললাম, রামচন্দ্র হচ্ছেন অবতার আর কৃষ্ণ হচ্ছেন অবতারী, কৃষ্ণ অবতার নন। হ্যাঁ, রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠন নানা অবতারম অপরোধ ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমস্তু মানে। অতএব রামচন্দ্র হচ্ছেন অবতার, তবে রামচন্দ্রের এই অবতার তিনি মর্যাদা পুরুষোত্তম রূপে শাস্ত্রবিধির মর্যাদা তিনি স্থাপন করছেন, আর কৃষ্ণচন্দ্র হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি তার লীলা বিলাসের জন্য তিনি অবতার। অসীম কুমার ঝা, আপনি ইংরেজিতে প্রশ্নটা করেছেন, আমি বাংলায় উত্তর দেব, কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা, গুরু মহারাজ প্লিজ অ্যাকসেপ্ট মাই হাম্বল ওবেসেন্সেস অ্যাট ইওর লোটাস ফিট, ওয়াই ব্রজ গোপালস কুড নট পার্টিসিপেট ইন দ্য রাসলীলা ওয়ার অল ব্রজ গোপিকাস পার্টিসিপেটেড ইন দ্য রাসলীলা, বিকজ দ্য রিলেশনশিপ উইথ গোপস আর ইন ফ্রেন্ডশিপ and the relationship acharya bangladeshi prashna ta hocche je kebol brojo gopikarai keno krishner lal rasalilay jogdan korlo, brojo gopira keno pelen parlen na, tar karon hocche je brojo gopider abar dutu shreni ache, samoboyoshko gop tara sakkharosh ar জ্যেষ্ঠতর গোপ তাদের হচ্ছে বাৎসল্য, কৃষ্ণ যারা সমবয়সী তাদের সঙ্গে তার সক্ষরস, আর ব্রজ ব্রজের যারা জ্যেষ্ঠ তাদের সঙ্গে বাৎসল্য রসের সম্পর্ক। তাই এখানে বুঝতে হবে এইভাবে যে গুরুজনদের কাছে কি ছেলেমেয়েরা তাদের প্রেম প্রকাশ করতে পারে, বড় গুরুজনদের থেকে ওরা, গুরুজন থাকলে তাদের প্রেমটা ইয়ে হয়ে যায়, লুকিয়ে রাখে বলা যেতে, এটা একটা কারণ। আর সকল সমবয়সীদের প্রথম কথা, এটা কৃষ্ণের এই যে লীলা সেটা ব্রজ গোপিকাদের সঙ্গে রাসলীলা, সেটা হচ্ছে ব্রজ মাধুর্য লীলা, তো সেখানে পুরুষদের অধিকার নেই। তাই জন্য যেটা বললাম, মহাদেবজী পর্যন্ত গোপী হয়ে যেতে হবে। সখারা কি করছে? সখারা আয়োজন করছে রাধা রানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবার বন্দোবস্ত করছে, কিন্তু যখন মিলন হচ্ছে তখন ওখান থেকে ওরা সরে যাচ্ছে। বুঝে গেল? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? রসিক মোহন দাস, আচ্ছা রসিক মোহন, বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যাওয়া যায় না কেন? বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যাওয়া যায় না এই জন্য যে বৃন্দাবন বৈকুণ্ঠে গেলে স্বরূপ নিত্য স্বরূপ লাভ হয়ে যাচ্ছে, নিত্য স্বরূপে তো পরিবর্তন হবে না, তাই জন্য ওখানে স্থিতি হলে বাস ওখানেই থেকে যাবে, ওখান থেকে আর কোথাও যাওয়া পায় না। ভগবানের সঙ্গে একমাত্র সম্পর্ক স্থাপন তখনই করা যায়, বৈকুণ্ঠ থেকে যাওয়া যায়, তবে সেটা ভায়া পৃথিবী, ভৌম বৃন্দাবন, ওখান থেকে এখানে আসতে হবে, এখানে এসে সংকীর্তন যোগে যোগদান করতে হবে, তার ফলে রোজে প্রবেশ করা সম্ভব হতে। আর প্রশ্ন আছে? ভালো, আই এম ভেরি হ্যাপি টু সি সো মেনি কোয়েশ্চেন। প্রভুপাদ বলছেন যে প্রশ্ন না থাকার অর্থ হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাহলে বুঝতে হবে যে সবকিছু বুঝে গেছে অথবা কিছুই বোঝেনি। তো প্রশ্ন থাকা মানে বোঝবার চেষ্টা হচ্ছে। রীনা দাস, গুরু মহারাজ কৃপা করে বলুন, শ্রীকৃষ্ণ একেলাই ভগবান, তাহলে শ্রীকৃষ্ণ বলরাম একসঙ্গে ভগবান হলেন কেন? বলরাম তো শ্রীকৃষ্ণের বড় দাদা ছিলেন। কৃষ্ণ রীনাদা, হ্যাঁ, অ্যাকচুয়ালি কৃষ্ণের প্রকাশ দুভাগ, কৃষ্ণের অংশ বা কৃষ্ণের প্রকাশ দুরকম ভাবে হয়, একটা হচ্ছে স্ব অংশ আরেকটা হচ্ছে বিভিন্ন অংশ। বিভিন্ন অংশ হচ্ছে জীব, তারা অনুসদৃশ্য চেতন। যেমন এই সময় বলা যেতে পারে যে সূর্য আর সূর্যের কিরণ, হ্যাঁ, সূর্যের কিরণটার মধ্যে সূর্যের গুণগুলি রয়েছে কিন্তু কিরণটা অত্যন্ত ক্ষুদ্র। তো আমরা সূর্য যদি, কৃষ্ণ যদি সূর্য হন তাহলে আমরা হচ্ছি কিরণ কণ জীবেরা। আর আরেক রকমের বিস্তার কৃষ্ণের হচ্ছে, সেটা হচ্ছে সাংশ বিস্তার, স্ব অংশ। সেটা কিরকম, এই সূর্যের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে একটা সূর্য দুটো সূর্য হয়ে গেল, দুটো সূর্য থেকে তিনটে সূর্য, চারটে সূর্য, পাঁচটা সূর্য, হাজার হাজার সূর্য। হ্যাঁ, এই যে সূর্যের যে এই এক থেকে বহুতে যে বিস্তার, সেটা হচ্ছে তার অবতার। সেই সমস্ত অবতারেরা ভগবান স্বয়ং একই ভগবান, তিনি একই, কোনো পার্থক্য নেই। যেমন কৃষ্ণের সঙ্গে বলরামের কোনো পার্থক্য নেই, কৃষ্ণের সঙ্গে নারায়ণের কোনো পার্থক্য নেই, একই একই ব্যক্তি। যেমন একটা সূর্য দুটো সূর্য হয়ে গেলে কটা সূর্য হল? দুটো সূর্য, তিনটে সূর্য হল, তাহলে এগুলো সব সূর্য তো, এরা সব কৃষ্ণ তো, এই অবতারেরা। হ্যাঁ, তাহলে এইভাবে এইটার বিস্তার, এটা হচ্ছে তার সাংশ বিস্তার। তো আর বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম বিস্তার, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। তারপরে চতুর্বুহ দ্বারকায় বাসুদেব শঙ্করষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সেই শঙ্করষণ থেকে আবার বিস্তার হচ্ছে নারায়ণ, সেই নারায়ণ থেকে বিস্তার হচ্ছে কারণদোষায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণু থেকে গর্ভদোষায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু থেকে ক্ষীরদোষায়ী বিষ্ণু, আর এই ক্ষীরদোষায়ী বিষ্ণু থেকে এই ব্রহ্মাণ্ডে যত অবতার, সমস্ত অবতারেরা এই ক্ষীরদোষায়ী বিষ্ণুর প্রকাশ। তাই এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান, বা এখানে যেটা বলা হলো রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমাঞ্জ, শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আরেকটা সুন্দর দৃষ্টান্ত এইভাবে আছে ব্রহ্মসংহিতাতে, দীপার্চির এব হি দশান্তরম অভ্যুপেত্যম দীপায়তে বিবৃত হেতু সমান ধর্ম, দীপার্চির এব দশান্তরম অভ্যুপেত্য দীপায়তে, যে একটা দ্বীপ থেকে যেমন অনেকগুলো দ্বীপ জ্বালানো হল, দ্বীপগুলো যখন জ্বলে গেল বিবৃত হেতু সমান ধর্ম, হ্যাঁ, তাদের গুণ একই, একটা দ্বীপের সঙ্গে আরেকটা দ্বীপের পার্থক্য আছে, সমান আলো দিচ্ছে, সমান তাপ দিচ্ছে, কিন্তু প্রথম দ্বীপটা অন্য সমস্ত দ্বীপকে জ্বালিয়েছিল। সেই কৃষ্ণ হচ্ছেন সেই প্রথম দ্বীপ যার থেকে অন্য সমস্ত দ্বীপ জ্বলেছে বা সমস্ত অবতারেরা এসেছে। প্রিয়া সেট, Priya Seth, अच्छा ओके, प्रिया सेठ ने, प्रिया ने हिंदी में लिखा है, वृंदावन में कृष्ण पूर्ण रूप से आए हैं तो क्या हमें वृंदावन जाने की कामना करनी चाहिए? जाने का नहीं सोचना चाहिए क्योंकि वृंदावन में हम कृष्ण पांच रस प्राप्त कर सकते हैं। तो कृष्ण, अच्छा तो प्रियार प्रश्न होच्छे, वृंदावने श्रीकृष्ण पूर्णरूपे एसेछे, ताहले कि आमादेर वृंदावने जावार कामना करा उचित? ओखाने जावार उचित, चिंता करा उचित नय, तार कारण वृंदावन में हम कृष्ण का पांचों रस प्राप्त कर सकते हैं। केवल नहीं, पांच रस नहीं, पांच में से एक। और वृंदावन जाने का अगर इच्छा है तो महाप्रभु को सेवा करते रहो, ठीक है? वृंदावन जाना चाहते हो तो क्यों लिखा है ना ही जाना चाहिए, जाने का सोचना नहीं चाहिए, ठीक है? बाद में पूछेंगे, ओके, सुनाई नहीं दे रहा है। मतलब ये है कि वृंदावन जाने का प्रयास करना चाहिए, ठीक है? बल्कि जाने का तरीका क्या है, कि भावे वृंदावन जेते हवे चैतन्य महाप्रभु सेवार मात्र, ठीक है? कारुणिका देवी दासी, शी रोट इन इंग्लिश, हाउ कैन यू अंडरस्टैंड परोकिया भाव इज वेरी डिफिकल्ट, कैन यू अंडरस्टैंड इट बाय सिंपल हार्टेड डिवोशन ऑफ श्री गौरांग महाप्रभु? एक्चुअली वी कैन अंडरस्टैंड इट इन दिस वे दैट, अच्छा अभी बांग्लाते ही बोलते, तुम तो बांग्ला बुझते पा रहे। प्रश्नटा होच्छे जे আমরা শ্রীকৃষ্ণের ব্রজে যে পারকীয় রস সেটা আমরা বুঝব কি করে? কেননা এটা তো অত্যন্ত গভীর বিষয়, তাহলে কি সেটা কেবল মহাপ্রভুর প্রতি ভক্তির দ্বারাই সম্ভব হবে? উইল ইট বি ক্যান উই আন্ডারস্ট্যান্ড ইট বাই সিম্পল হার্টেড ডিভোশন অফ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু? ইয়েস, উই হ্যাভ টু বিকাম কোয়ালিফাইড, আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তা না হলে মানে যোগ্যতাটা কিভাবে অর্জন করতে হবে, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা বুঝতে হবে। আমরা যদি মনে করি যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, তাহলে মনে হবে শ্রীকৃষ্ণের, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে প্রেমের বিনিময় সেটা একটা সাধারণ ছেলের মেয়ের মধ্যে যেটা হয় সেরকমই একটা ব্যাপার। কিন্তু সেটা যে ভক্তির যে চরম সীমা সেটা আমাদের বুঝতে হবে। ভক্তির চরম ভগবান, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কিরকম, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ভক্তির সম্পর্ক, ভক্তি ছাড়া ভগবানকে জানা যায় না। ভক্তির মধ্যে আবার ভগবানের সঙ্গে সম্পর্ক কিরকম, দাস্য রসের সম্পর্ক। অতএব আমাদের দাস্য রসে ভগবানের সেবা করতে হবে। মহাপ্রভুর সেবা দাস্যরসের মধ্যে মাধ্যমে করলে মহাপ্রভুর কৃপায় ব্রজে কৃষ্ণের মহিমা আমাদের কাছে প্রকাশিত হয়। এটাকে এইভাবে দেখা যেতে পারে। চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ। রাধা কেবল কৃষ্ণ নন, রাধা কৃষ্ণ যুগল রূপে। এখন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যখন ভক্তির মাধ্যমে সেবা হচ্ছে, চরমে যখন সেই সেবার সিদ্ধি লাভ হচ্ছে বা পূর্ণ পরিণতি লাভ হচ্ছে, তখন কি হবে? তখন আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জায়গায় রাধাকৃষ্ণকে দেখব। আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর কাছে, কিন্তু দেখছি রাধাকৃষ্ণ। আর এই রাধাকৃষ্ণ যখন আমরা দেখছি, তখন আমরা কোথায়? তখন আমরা বৃন্দাবন। তারপরে রাধারানী আমাদের কি সেবা দেবেন সেটা তার উপরে নির্ভর করছে। তাই ইয়ে হচ্ছে যে এই নিবেদন ধরো সখীর অনুগত কর, সেবা অধিকার দিয়ে কর নিজ দাস। গুড্ডু বাচ্চি, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সারেন্ডার টু শ্রীল গুরুদেব কমপ্লিটলি ইভেন ইন ডিফিকাল্ট even in difficult tests? And what is the best way to surrender to Srila Gurudev? By listening to what Gurudev is asking you to do. And what is Gurudev asking you to do? Chant Hare Krishna, right? Read Prabhupada's books, follow the principles. So when you do that, then automatically the Gurudev will be pleased. Divisha Singh. Where is Divisha? Okay. Divisha's question. Hare Krishna Guru Maharaj, amar prashno hocche, lakkhon to treta juge ছোট হয়ে এসেছিলেন কিন্তু দাপর যুগে বড় কেন হয়ে এসেছিলেন? ভেরি গুড কোয়েশ্চেন। সকলে বুঝতে পেরেছ দিবিশার প্রশ্ন? তোমরা সকলে দিবিশাকে চেনো? ওকে, দিবিশা ইজ আ লিটল গার্ল হিয়ার, খুব সুন্দর প্রশ্ন করেছে দিবিশা। দাপরে ত্রেতা যুগে রামচন্দ্রের লীলায় লক্ষণ তো ছোট হয়ে এসেছিলেন, এখন এই দাপরে কৃষ্ণলীলায় লক্ষণ বড় ভাই হয়ে গেল কি করে, বলরাম হয়ে গেল কি করে? রামচন্দ্র যখন লক্ষণের কত কষ্ট স্বীকার করেছে এটা যখন রামচন্দ্র জানতে পারলেন, তখন রামচন্দ্রের মনে খুব দুঃখ হয়েছিল যে দেখো লক্ষণ আমার ছোট ভাই হয়ে এসেছে বলে তাকে এত কষ্ট স্বীকার করতে পারে। অবশ্য মুনি বলেছিলেন সকলে যখন রামচন্দ্রের প্রশংসা করছিল রাবণকে মারার ব্যাপারে, তখন অগস্ত্য মুনি বললেন না না, এই কৃতিত্ব তো লক্ষণের, কেন লক্ষণ যদি না থাকত তাহলে রামচন্দ্র ওকে সম্ভব হতো। যেমন ইন্দ্রজিৎকে মারার একমাত্র উপায় ছিল যদি কেউ 14 বছর না খেয়ে থাকে, 14 বছর ব্রহ্মচারী হয়ে থাকে, তাহলে সেই কেবল তাকে মারতে পারবে। তো অবশ্য বলেছিল এই জন্যই লক্ষণ ইন্দ্রজিৎকে মারতে পেরেছিল। ইন্দ্রজিৎ কে জানো তুমি? ইন্দ্রজিৎ হচ্ছে রাবণের ছেলে যে ইন্দ্রকেও হারিয়ে দিয়েছিল, ওর আরেকটা নাম ছিল মেঘনাথ। তখন অবশ্য রামচন্দ্র বললেন আমি তো লক্ষণকে প্রতিদিন একটা করে ফল দিতাম, লক্ষণ তো সেটা নিত, তা তুমি কে কি করে বলছো লক্ষণ অনাহারই ছিল 14 বছর? তখন লক্ষণ বললেন হ্যাঁ তুমি ফল দিয়ে বলেছিলে নাও, আর আমি সেই ফলটা নিয়ে যেহেতু তুমি বলেছো নাও তুমি খাও বলনি, তাই আমি ফলটা নিয়ে আমি সে বনের মধ্যে রেখে দিয়েছি। এইভাবে 14 বছর লক্ষণ অনাহারী ছিল। তো রামচন্দ্র বললেন সঙ্গে তো সীতা ছিল, মেয়েদের মুখ দেখলে তার ব্রহ্মচারী থাকে না, তাই লক্ষণ কিভাবে ব্রহ্মচারী হল? লক্ষণ বলল হ্যাঁ আমি সীতাদেবী ছিলেন, তা আমি সীতাদেবীর পা ছাড়া আমি আর কোথাও দেখি, আমি সবসময় তার পাটাকে দেখেছি। তখন রামচন্দ্র বললেন যে দেখো তুমি আমার ছোট ভাই এসে তোমাকে এত কষ্ট স্বীকার করতে হলো, আমাকে এইভাবে তুমি সেবা করার জন্য তুমি কত কষ্ট স্বীকার করবে, এর পরের লীলায় তুমি বড় ভাই হবে আমি ছোট ভাই হব, সেই জন্য দাপরে কৃষ্ণ লীলায় সেই লক্ষণ এলেন বলরাম হয়ে বড় ভাই। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম বৈদেহী হরে কৃষ্ণ অলসো ইন ইংলিশ আই থট ইউ নো বেঙ্গলি ওকে হরে কৃষ্ণ গুরু মহারাজ প্লিজ অ্যাকসেপ্ট মাই হাম্বল ওবেসেন্সেস অল গ্লোরিজ টু শ্রীল প্রভুপাদ অল গ্লোরিজ টু ইউ হাউ ক্যান ওয়ান নো হোয়াট রিলেশনশিপ ওয়ান হ্যাজ উইথ কৃষ্ণ The only relation that you can know that you have with Krishna is servitorship. You are, who are you? You are Krishna's servant. So you know your relationship with Krishna? Then what Krishna will give you, that's up to him. But you serve Krishna. হ্যাঁ বাংলা আমি হচ্ছে ইংরেজিতে উত্তরটা দিলাম। প্রশ্নটা হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক, কি সম্পর্ক সেটা আমরা বুঝব কি করে? কৃষ্ণের সঙ্গে সম্পর্ক আমরা একটা সম্পর্ক কেউ বুঝতে পারি, সেটা হচ্ছে সেটা হচ্ছে দাসত্ব। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা, আমরা সকলে কৃষ্ণের দাস, তাই নয় কি? হ্যাঁ, নাকি অন্য কেউ আছে? বড়জোর শান্তরস হতে পারে, তবে শান্তরসে যেহেতু শান্তরসে সেবা নেই তাই ভক্ত শান্তরসটাও চান। ভক্তের বাঞ্ছনীয় হচ্ছে দাস্য, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা। আর যেটা বললাম দাস্যরসে মহাপ্রভু সেবা করলে তারপরে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে কি রস আমাদের দেবেন সেটা তার উপরে নির্ভর করছে। চিত্তরঞ্জন চৈতন্য দাস ওকে হাই শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম হয়, তবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রকাশ কি কি অনুগ্রহ করে বলবেন? আমি এটা কিছুক্ষণ আগে বললাম প্রথম প্রকাশ উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, তারপরে তারকার চতুর্গুহ বাসুদেব শঙ্করশন প্রদ্যুম্ন অনিরুদ্ধ, তারপরে নারায়ণ বৈকুণ্ঠে, তারপরে বিষ্ণু তত্ত্ব মহাবিষ্ণু গর্ভদোষায়ী বিষ্ণু এবং ক্ষীরদোষায়ী বিষ্ণু, তারপরে জগদি আচ্ছা রঞ্জিত কুমার ঘোষ, রঞ্জিত কুমার ঘোষ আচ্ছা। কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহলে আমরা অন্যান্য দেবদেবীর পূজা বা আরাধনা করব কেন? সুন্দর প্রশ্ন করেছেন। কৃষ্ণ ভগবান, অতএব কৃষ্ণের সেবা করলেই সকলের সেবা হয়ে যায়, কেন অন্য সকল দেবদেবীরাও হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটাকেই জল দেওয়া হয়ে যায়, তখন আর আলাদা করে ডালপালাতে জল দিতে হয় না, ঠিক তেমনই কৃষ্ণের সেবা করলে সকলের সেবা হয়ে যায়, তখন আর আলাদা করে দেবদেবীর সেবা করার প্রয়োজন হয়। উদার কৃষ্ণ দাস, গুরু মহারাজ প্রণাম নেবেন। প্রশ্ন, জীব যখন প্রথম জড়জগতে এল তার কি মন বুদ্ধি অহংকার ছিল? জীব হচ্ছে চিন্ময় তত্ত্ব, চিন্ময় আত্মা। চির জগৎ থেকে যেসব সে যখন আসে, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাদের জাপটিয়া খায়। তো এই যে জীব যখন কৃষ্ণ বিমুখ হল, কৃষ্ণ বিমুখ হওয়ার মাত্রই কি হল, সে কৃষ্ণের দিকে তাকিয়েছিল, অন্যদিকে যখন তাকালো তখন কাকে দেখল? কৃষ্ণের বহিরঙ্গের শক্তি, তাই না? এছাড়া তো কিছু নেই, কৃষ্ণের অন্তরঙ্গের শক্তি, কৃষ্ণের বহিরঙ্গের শক্তি। এখন বহিরঙ্গের শক্তিতে কিরকম? বহিরঙ্গের শক্তিতে হচ্ছে অপরায়মিতস্তার নাম, অপরা নিকৃষ্ট শক্তি। উৎকৃষ্ট যখন নিকৃষ্টের সান্নিধ্যে আসে তখন তার মনোভাবটা কিরকম হয়? বড় যখন ছোটের কাছে আসে তখন স্বাভাবিকভাবেই ছোটর ওপরে আধিপত্য করার একটা বাসনা হয় তার। তো এই যে আধিপত্য করার বাসনা, সে ছিল দাস, কৃষ্ণ দাস, তার প্রকৃত স্বরূপে এখন সে প্রভু হতে চাইল, প্রভু আমি আধিপত্য করব। এইটাই হচ্ছে জড়জগতে তার প্রথম আবরণ, অহংকার। অহংকার মানে তার প্রকৃত পরিচয়ের বিকৃত রূপ, তার পরিচয়ের বিকৃত রূপ। তারপরে তখন সে ভাবতে লাগলো কি করে আমি জড়জগৎটা ভোগ করব। তখন এলো তার বুদ্ধির আবরণ, তারপরে মনের মাধ্যমে তার চেতনা নিরন্তর বহির্মুখ হতে থাকে। মিহির মজুমদার যারা দেশ শাসন করছে তাদের মধ্যে প্রেম ভক্তি থাকা দরকার। সেটা কি করে তাদের মধ্যে আনা যায়? খুব ভালো প্রশ্ন, কিন্তু খুব কঠিন কাজ। মহাপ্রভুর কৃপা না হলে, হৃদয়ে শ্রদ্ধার সঞ্চার না হলে ভক্তি লাভ হয়। আপনারা যারা ভগবত ভক্তি অর্জন করছেন, করেছেন, তাদের আপনাদের যোগ্যতাটা কি ছিল? শ্রদ্ধা, ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের ভক্তের বাণীর প্রতি বিশ্বাস, তাই নয় কি? অতএব এই শ্রদ্ধা যদি না থাকে তাহলে হয় না। রাবণ তো রামচন্দ্রকে দেখেছিল, ভক্ত হয়েছিল, কেন হয়নি? শ্রদ্ধা ছিল। বিভীষণ তার ভাই রামচন্দ্রের ভক্ত হয়ে গেল, কেন হলেন, কিভাবে হলেন? তার রামচন্দ্রের প্রতি তার অগাধ শ্রদ্ধা। এখন আমরা বড় যে প্রার্থনা করতে পারি, হে ভগবান, তুমি যারা দেশ শাসন করছে তাদের মনে একটু ভক্তির সঞ্চার দিও, তাদের মনে একটু শ্রদ্ধা দান করো। বড় জোর এইটুকুই আমরা করতে পারি। আরেকটা কথা হচ্ছে, সাধারণ সব কথায় বলা হয় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমরা দেখতে পাচ্ছি যারাই লঙ্কায় যাচ্ছে তাদের সেই একটা গুণ অর্জন করছে তারা। ঘনশ্যামানন্দ দাস, ঘনশ্যামানন্দ দাস, প্রশ্নটা ইংরেজিতে আছে। হরে কৃষ্ণ মহারাজ, প্লিজ অ্যাকসেপ্ট মাই হাম্বল ওবেসেন্সেস। মহারাজ, ইউ টোল্ড দ্যাট লর্ড কৃষ্ণা কামস ওয়ান্স ইন এ ডে অফ ব্রহ্মা অ্যান্ড লর্ড চৈতন্য কামস জাস্ট আফটার লর্ড কৃষ্ণাস ডিসঅ্যাপিয়ারেন্স ইন দ্য নেক্সট কলি যুগ। Many times people ask, where is Veda this is mentioned? Maharaj, is this truth revealed in Puranas and literature written by our Acharyas in Gauriya Sampradaya? হ্যাঁ, আমাদের গৌড়ীয় সম্প্রদায় আচার্য তো করেই গেছেন, বলেই গেছেন, এছাড়া চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা অন্যান্য অনেক পুরাণেও রয়েছে। There are descriptions of Mahaprabhu's appearance after Krishna's appearance has been mentioned in many Puranas also. And as I mentioned about the Acharyas, mentioned Krishnadas Kaviraj Goswami, as I mentioned, Krishna considered, Jathishtu in Chaitanya Charitamrita, he is mentioned that after Krishna his pastimes in Dwapar Yuga, then he considered how anyone will ever have access to Krishna Leela, understand Krishna Leela. Therefore he appeared in the next Kali Yuga as Chaitanya Mahaprabhu. Another description is Swarup Damodar's description, Anarpita Charin Chirak Karunaya Batirna Kalo. Dhananjay Pandit Dash, যদি গৌর না হতো তবে কি হইত, কেমনে ধরিতাম দেহ? প্রশ্ন, এখানে কেন দেহটি ধারণ করার কথা বলা হয়েছে? দেহটি ধারণ করার কথা বলা হয়েছে না, যে এই যে দেহটা আমরা পেয়েছি এটা আমরা ধারণ করতাম কি করে, এই জীবনের কি উদ্দেশ্য থাকত? বুঝতে পেরেছ? যদি চৈতন্য মহাপ্রভু না আসতো না আসতেন তাহলে এই জীবনটা রেখে কি লাভ হতো, এই জীবনটা কি মূল্য থাকতো? তাহলে তো আমরা কৃষ্ণ প্রেম সম্বন্ধে জানতে পারতাম না, আর কৃষ্ণ প্রেম যদি না লাভ করতে পারতাম তাহলে তো জীবনটা ব্যর্থ হয়ে যেত। রঞ্জন বিশ্বাস, এই দশ অবতার ছাড়া ভগবানের আর কি কি অবতার আছে? ভগবানের অনেক অবতার আছে। ভগবানের অবতার যদিও দশটা অবতারের বর্ণনা হয়েছে, কিন্তু যেমন ভগবানের অবতার আসছে দত্তাত্রেয় রূপে, ভগবানের অবতার আছে যেটা দশ অবতারে উল্লেখ করা হয়নি, যেমন কল্কি, কল্কি নয় কল্কির উল্লেখ আছে, ব্যাসদেবের অবতার আছে, ব্যাসদেব রূপে ভগবানের অবতার, পৃথু মহারাজ রূপে ভগবানের অবতার আছে, কপিলমুনি রূপে ভগবানের অবতার আছে, এরকম বহু অসংখ্য অবতার রয়েছে। তারপরে পরমাত্মা রূপে ভগবানের অবতার, প্রত্যেকের হৃদয়ে তিনি রয়েছে, সেটাও ভগবান, এরকম ভগবানের বহু বহু অবতার। স্বপন সাধু, স্বপন সাধু আছে, পূজনীয় গুরু মহারাজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই নামটি কিভাবে এলো? শ্রীকৃষ্ণ চৈতন্য এই নামটি দীক্ষার সময় তার গুরুদেব ঈশ্বর করে দিয়েছে, এই নামটি তার দীক্ষার নাম। অলোক পাঁজা কলকাতা, গুরু মহারাজ দণ্ডবত প্রণাম নেবেন। আপনার প্রবচনে বলেছেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দুটি কারণ বশত, একটি বহিরঙ্গা দুটি অন্যটি অন্তরঙ্গা, তাহলে প্রত্যেক সৃষ্টি এবং বিলাপের বিনাশের পর হয়, মানে প্রত্যেক সৃষ্টি এবং বিনাশের পর হয়, মানে এটা বোঝা গেল না। আর মাইক আছে কি? আর তুমি লিখেছ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দুটি কারণ, একটি বহিরঙ্গা একটি অন্তরঙ্গা, তাহলে প্রত্যেক সৃষ্টি এবং বিনাশের পর হয়, মানে
গুরুবার দণ্ডবোধ প্রণাম। প্রত্যেক সৃষ্টি এবং ধ্বংস যখন যে সাইক্লিক রূপে আবার যখন কলিযুগ আসবে তখন কি চৈতন্য মহাপ্রভু আবার?
ও আচ্ছা, আমি এর আগে কি বলেছিলাম মন দিয়ে শুনতে হবে, কখন চৈতন্য মহাপ্রভু আসেন, কখন চৈতন্য মহাপ্রভু আসেন? প্রত্যেক কলিযুগে আসেন না, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন, 1000 চতুর্যুগে যে কলিযুগ তার মধ্যে একবার কেবল আসেন, তো আসবেন ব্রহ্মার আগামীকাল, এই আজকে এসে গেছেন, কাল আবার আসবেন, কিন্তু সেই কালটা কবে? 1000 চতুর্যুগের পর, এরকম 1000 কলিযুগ পার হয়ে যাওয়ার পর। শান্ত এবং দাশুরর জড়জগতে বিদ্যমান, আর তিনটি রস চির জগতে যদি আরেকটু ব্যাখ্যা করেন, না এই পাঁচটি রসই জড়জগতে বিদ্যমান এবং পাঁচটি রসই চির জগতে বিদ্যমান। নীতিশ বিশ্বাস কল্যাণী মহারাজ, আহার নিদ্রা ও ভয় মৈথুনের বিকল্প কি কি আছে? বিকল্প নেই, এর প্রকৃত প্রয়োগ আছে। কৃষ্ণ প্রসাদ আহার, কৃষ্ণের লীলায় প্রবেশের জন্য যোগ নিদ্রার অবলম্বন, যোগ নিদ্রার আশ্রয় অবলম্বন। ভয়ে, ভয়ের বিকল্প হচ্ছে কৃষ্ণের অভয় চরণের শরণ গ্রহণ। আর মৈথুনের বিকল্প হচ্ছে কৃষ্ণপ্রেম। অন্য দেহের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা না করে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা, এইটি হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনের বিকল্প। পারমার্থিক জীবনে অনেক ভক্ত প্রভুপাদ ও সদ্গুরুর করেছেন, তবুও দেখা গ্রহণ করেছেন, তবুও দেখা যায় তাদের জীবনে অনেক জড়জাগতিক সমস্যা তারা প্রভাবিত। কেন? জড়জগতে থাকলেই সমস্যা থাকবে। এই দেহটা যখন আছে, যতদিন আছে ততক্ষণ ততদিন জড়জাগতিক সমস্যা থাকবে। কিন্তু মূল কথা হচ্ছে, তারা কি সেই সমস্যার দ্বারা প্রভাবিত হচ্ছেন না হচ্ছেন? কোন যখন সমস্যা আসছে তখন কি তারা হায় কি হলো, মরে গেলাম, বাবা রে মারে বলে চিৎকার করছে, না তারা আরো বেশি করে হরে কৃষ্ণ বলে কৃষ্ণের শরণাগত? ভক্তের জীবনে যে যখন দুঃখ দুর্দশা বা সমস্যা আসে, ভক্ত আরো বেশি করে কৃষ্ণের শরণ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের দেহ চিন্ময়, জড় দেহে কি কৃষ্ণ সেবা হয়? জড় দেহে যে কৃষ্ণ সেবা হয় সেটা হচ্ছে বৈধি ভক্তি, প্র্যাকটিস হচ্ছে, ভক্তির অনুশীলন হচ্ছে, সাধন সাধন হচ্ছে, ভক্তি সাধন হচ্ছে, শুদ্ধ ভক্তি শুদ্ধ আত্মার দ্বারা।